বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين وأنزل التوراة والإنجيل والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্য তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 4 জুন, 21 জ্যৈষ্ঠ এবং ফার্সি 14 খুরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/br। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে যথারীতি 2টি প্রতিবেদন। সন্ত্রাস বিরোধী অভিযানে প্রাণহানির বিষয়ে পেন্টাগনের দাবি প্রত্যাখ্যান করেছে ইয়ার ওয়ার্স নামে ব্রিটেনের একটি বেসরকারি সংস্থা। এ সম্পর্কে থাকবে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে 2020-21 সালের বাজেট নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য এবং বিএনপির প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী পালিত, ভাষণ দিলেন সর্বোচ্চ নেতা। ইরানের উপর আমেরিকার আরোপ করা সমস্ত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলেছে চীন। বাংলাদেশে আবারও বেড়েছে করোনা ভাইরাসে মৃত্যু, গত 24 ঘন্টায় মারা গেছে 34 জন। এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় 6টি সাবমেরিন তৈরির অনুমতি দিয়েছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। সমগ্র ইরান জুড়ে পালিত হল ইসলামী বিপ্লবের রূপকার মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলহের মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এতে তিনি বলেছেন, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলহের ইসলামী বিপ্লব এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রেডিও টিভিতে সরাসরি ভাষণে তিনি একথা বলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের সাফল্যের চাবিকাঠি হচ্ছে এই 2টি শব্দ, ইসলামী ও প্রজাতন্ত্র। হজরত ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি মহান ও বিশাল যে কাজটি করেছেন তা হল ইসলামী প্রজাতন্ত্রের তত্ত্ব উদ্ভাবন এবং তা বাস্তবায়ন। তার এই তত্ত্বের ভিত্তি হল পবিত্র ইসলাম ধর্ম ও জনগণ সম্পর্কে গভীর জ্ঞান। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, গত 1-2 শতাব্দীতে যেসব রাষ্ট্র ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে আর কোনো ব্যবস্থার পতনের বিষয়ে এত বেশি পূর্বাভাস করা হয়নি যেমনটি করা হয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিষয়ে। তিনি বলেন, ইসলামী বিপ্লবের প্রথম দিন থেকেই এর বিরোধীরা, যারা এই বিপ্লবকে সহ্য করতে পারছিল না, তারা বলছিল এই বিপ্লব 2 মাস, 6 মাস বা 1 বছরের বেশি স্থায়ী হবে না। 1 বা 2 বছর আগে আমেরিকার একজন উচ্চপদস্থ কর্মকর্তাও বলেছিলেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবের 40তম বার্ষিকী উদযাপনের সুযোগ হবে না। কিন্তু আল্লাহ রহমতে ইমাম খোমেনির বিপ্লব ও রাষ্ট্র ব্যবস্থার পতন হয়নি, বরং তা ক্রমেই এগিয়ে যাচ্ছে, দিন দিন আরও বেশি শক্তিশালী হচ্ছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, 193 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে তার দেশের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে এই বিশ্ব সংস্থা, অথচ আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য ও জরুরি ওষুধপত্র কিনতে পারছে না, সে বিষয়টি উপেক্ষা করে চলেছে জাতিসংঘ। গতকাল সন্ধ্যায় জাওয়াদ জারিফ এক টুইটার পোস্টে বলেন, কাগজে কলমে জাতিসংঘ ইরানকে তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করল। এর একদিন আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভলকানো বজরিখকে লেখা এক চিঠিতে জানিয়েছেন, ইরানকে ভোটের অধিকার ফিরে পেতে হলে 1,62,51,000 পরিশোধ করতে হবে। এ সম্পর্কে জাওয়াদ জারিফ তার টুইটারে লেখেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিষয়টি জাতিসংঘ মোটেই বিবেচনা করেনি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য কেনার মতো জরুরি কাজে অর্থ ব্যয় করতে পারছে না, সে বিষয়টিও উপেক্ষিত থেকে গেছে। জাতিসংঘ সনদের 19 নম্বর অনুচ্ছেদ অনুসারে যেসব দেশ 2 বছর জাতিসংঘকে বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হবে, সাধারণ পরিষদে তাদের ভোটের অধিকার বাতিল হবে। চীন বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর আমেরিকার পক্ষ থেকে আরোপ করা সমস্ত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। ইরানের উপর আমেরিকা যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে তারও নিন্দা জানিয়েছে বেইজিং। তারা বলেছে, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে যে বিতর্ক ও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার মূল কারণ হল আমেরিকা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল রাজধানী বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেছেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে যে আলোচনা চলছে সে সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনা মুখপাত্র একথা বলেন। ওয়াং ওয়েনবিং জানান, পরমাণু সমঝোতা বাস্তবায়নে সমস্ত পক্ষ সহযোগিতা করবে বলে আলোচনায় বর্তমানে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি জানান, আলোচনায় অংশগ্রহণকারী সব পক্ষ নতুন একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে, তবে এখনও বেশ কিছু ইস্যুতে মতানৈক্য রয়েছে। এ অবস্থায় চীন আশা করে আলোচনার সমস্ত পক্ষ সব ধরনের মতানৈক্যের ঊর্ধ্বে উঠে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে বাকি অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের লক্ষ্যে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে কাজ করবে। ইয়েমেনের জিজানে সাম্প্রতিক অভিযানে দেশটির সশস্ত্র ও বিপ্লবী বাহিনীগুলোর হাতে সৌদি সেনাদের নিহত হওয়ার ধরন সম্পর্কিত ভিডিও ও ছবি ইন্টারনেটে প্রকাশের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পদত্যাগের দাবি জানাচ্ছেন সৌদি নাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় এসব দাবি জানাচ্ছেন মূলত ইয়েমেনে নিহত সৌদি সেনাদের পরিবারের সদস্যরা। ইয়েমেনি সংবাদপত্রগুলোর ইন্টারনেট সাইটগুলো জানিয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে পলায়নরত অবস্থায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও বিপ্লবী যোদ্ধাদের হাতে নিহত নিরস্ত্র সৌদি সেনাদের ছবি প্রকাশ হওয়ার পর এই সেনাদের পরিবার থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পদত্যাগের দাবি উঠেছে। এসব পরিবার খুব শিগগিরই দক্ষিণ সীমান্তে ইয়েমেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করারও দাবি জানিয়েছে, যাতে সৌদি সেনাদের নিহত হওয়া ঠেকানো যায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যু একদিনের ব্যবধানে বেড়েছে। আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় 34 জন মারা গেছে। ঢাকা থেকে বিস্তারিত বলছেন আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত একদিনের ব্যবধানে বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ শুক্রবার সকাল 8টা পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমিত 34 জনের মৃত্যু হয়েছে। আর এই 24 ঘন্টায় 1,887 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে দেশে করোনা সংক্রমণের 80% ঘটছে ভারতীয় ভেরিয়েন্টের দ্বারা, পাশাপাশি দেশে অজানা একটি ভেরিয়েন্টও শনাক্ত হয়েছে। সরকারের একটি গবেষণায় দেশে ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা ভেরিয়েন্টের সামাজিক সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশনের প্রমাণ পাওয়া গেছে। দেশে 8 মে প্রথম ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার পর করোনা ভাইরাসের 50টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস বা IDSHI। দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, ঝিনাইদহ, গোপালগঞ্জ ও পিরোজপুর থেকে সংগ্রহ করার নমুনায় ডেল্টা ভেরিয়েন্টটি পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগ্রহ করা 16টি নমুনার মধ্যে 15টি ডেল্টা ভেরিয়েন্ট এবং গোপালগঞ্জ থেকে 7টি নমুনার সবগুলোর মধ্যেই এই ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। খুলনা থেকে সংগ্রহ করা 3টি নমুনাতেই ভারতীয় ভেরিয়েন্ট আর ঢাকা থেকে সংগ্রহ করা 4টি নমুনার মধ্যে 2টি পাওয়া গেছে এই ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট। ডেল্টা ভেরিয়েন্ট সংক্রমিত এইসব রোগীদের মধ্যে 14 জন দেশের সীমানার বাইরে যাননি, এমনকি যারা বিদেশ ভ্রমণ করেছেন তাদের সংস্পর্শেও আসেনি। সুতরাং গবেষণায় প্রমাণ মিলছে যে বাংলাদেশে ডেল্টা ভেরিয়েন্টের কমিউনিটি সংক্রমণ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভেরিয়েন্টটিকে প্লেগের ভেরিয়েন্ট বলে অভিহিত করেছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। এদিকে বাংলাদেশকে আপাতত ভ্যাকসিন দিতে পারছে না ভারত। বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচি এই খবর জানিয়ে বলেন, ভারত কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এখন বেসামাল, দেশে ভ্যাকসিন অপ্রতুল। ভ্যাকসিন আনার জন্য বিদেশি ফার্ম মডার্না, ফাইজার ও জনসন অ্যান্ড জনসনের সঙ্গে কথা চলছে। এই অবস্থায় বিদেশে ভ্যাকসিন রপ্তানি সম্ভব নয়। বাংলাদেশের 15 লক্ষ মানুষ ভারতীয় ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন। ভারতীয় ভ্যাকসিন না পেলে এই মানুষেরা সংকটে পড়বেন। দুদেশের সরকার এ ব্যাপারে কথা বলছে। ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বড় সিদ্ধান্ত নিয়ে প্রজেক্ট 75 ইন্ডিয়া প্রকল্পের আওতায় 6টি সাবমেরিন তৈরির অনুমোদন দিয়েছে। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে প্রজেক্ট 75 ইন্ডিয়া প্রকল্পের আওতায় 6টি অত্যাধুনিক সাবমেরিন তৈরির অনুমোদন দিয়েছে। ওই প্রকল্পটি দীর্ঘদিন ধরে আটকে ছিল, অবশেষে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পাওয়ায় এবার তা কার্যকর হতে চলেছে। 50,000 কোটি টাকার ওই প্রকল্পটি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এক বৈঠকে অনুমোদিত হয়েছে। গণমাধ্যম সূত্রে প্রকাশ, আজ শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব এবং প্রতিরক্ষা সচিব উৎপাদন উপস্থিত ছিলেন। বৈঠকে নৌবাহিনীর জন্য P-75i প্রকল্পের জন্য একটি অনুরোধ প্রস্তাব RFP জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিককালে চীনের সঙ্গে ভারতের যে সংঘাতের আবহ তৈরি হয়েছে তাতে চীনা লাল ফৌজকে টেক্কা দিতে এবার আসরে নামছে নয়া দিল্লিও, আর সেজন্যই আগামীতে চীনা আগ্রাসন মোকাবেলা করতে ভারত অত্যাধুনিক সাবমেরিন তৈরিতে নজর দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীতে শিশুসহ সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে। দেশটিতে সামগ্রিকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে কঠোর লকডাউন দেওয়ার পর এই সতর্কবার্তা জারি করা হলো। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন 2 সপ্তাহের জন্য দেশটিতে লকডাউন ঘোষণা করেছেন। 1 জুন থেকে 14 জুন পর্যন্ত এই লকডাউন চলবে। সেখানে প্রতিদিন সংক্রমণ ও মৃত্যু রেকর্ড সৃষ্টি হয়েছে। সরকার বলছে করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাব আরও বেশি হতে পারে এবং নানা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে। ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুথি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরায়েলকে উৎখাত করার জন্য পুরো মুসলিম বিশ্বকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। ইয়েমেনের রাজধানী সানা থেকে গতকাল টেলিভিশনে দেয়া বক্তৃতায় আব্দুল মালিক আল হুথি মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এই আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইহুদিবাদী ইসরায়েলের সরকারকে সম্পূর্ণভাবে বয়কট করার জন্য মুসলিম বিশ্বের প্রতি অনুরোধ রাখেন। মার্কিন মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যেসব আরব দেশ সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করেছে তাদের নিন্দা জানিয়ে আব্দুল মালিক বলেন, যারা আমেরিকা এবং ইহুদিবাদ ইসরায়েলকে এ ব্যাপারে সহযোগিতা করছে তারা মধ্যপ্রাচ্যের জনগণের বিরুদ্ধে অপরাধ করছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। এয়ারওয়ার্স নামে ব্রিটেনের একটি বেসরকারি সংস্থা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে প্রাণহানির ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের দাবিকে প্রত্যাখ্যান করেছে। পেন্টাগনের ওই দাবি সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। এয়ারওয়ার্স নামে ব্রিটেনের একটি বেসরকারি সংস্থা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে প্রাণহানির ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের দাবিকে প্রত্যাখ্যান করেছে। এই সংস্থাটি ইরাক, সিরিয়া, আফগানিস্তান সহ বিভিন্ন দেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে প্রকাশিত এক প্রতিবেদনে এসব অভিযানে বেসরকারি মানুষের প্রাণহানির ব্যাপারে পেন্টাগনের দাবিকে প্রত্যাখ্যান করেছে। পেন্টাগন সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছে, 2020 সালে বিভিন্ন দেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানে মাত্র 23 বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে 10 জন, নিহতদের মধ্যে 20 জন আফগান নাগরিক। এ সংক্রান্ত পেন্টাগনের দাবি প্রত্যাখ্যান করে এয়ারওয়ার্স নামে ব্রিটেনের এই বেসরকারি সংস্থা জানিয়েছে, পেন্টাগন তাদের অভিযানে বেসামরিক মানুষের মৃতের সংখ্যা গোপন করেছে এবং মৃতের প্রকৃত সংখ্যা 102 জন। ব্রিটেন ভিত্তিক এই সংস্থাটি আরও জানিয়েছে, আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘের দপ্তর থেকে বলা হয়েছে, গত বছর আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের অভিযানে অন্তত 89 জন বেসামরিক মানুষ নিহত এবং 31 জন আহত হয়েছে। এমনকি পেন্টাগন এসব অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য $30 লাখ বরাদ্দ করলেও ক্ষতিগ্রস্তরা এক কানাকড়ি অর্থ পায়নি। বিভিন্ন দেশে তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযানে বেসরকারি মানুষজন নিহত হওয়ার ব্যাপারে পেন্টাগনের মিথ্যাচার প্রকাশিত হয়ে পড়া থেকে মার্কিন সেনাদের অমানবিক আচরণের বিষয়টি স্পষ্ট হয়ে পড়েছে। এটা কারোরই অজানা নয় যে মার্কিন বিমান হামলায় এ পর্যন্ত বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। পেন্টাগনের এই মিথ্যাচার ফাঁস হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র প্রতিবাদ ও সমালোচনা করেছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, 2014 সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত সিরিয়ায় মার্কিন নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানে প্রায় 300 বেসামরিক মানুষ নিহত হয়েছে। ইরাকেও মার্কিন হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, মৃতের সংখ্যা কম দেখানোর মাধ্যমে পেন্টাগন আন্তর্জাতিক সমালোচনার মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছে। এছাড়া বেসামরিক মানুষ নিহত হওয়ায় সন্ত্রাসীদের মোকাবেলায় তাদের আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে দেশে নতুন নতুন বিনিয়োগ হবে। ওদিকে বিরোধী দল বিএনপি বলছে, বাজেটের নামে জনগণের সাথে ভাওতাবাজি করেছে সরকার। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছেন, এবারের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে দেশে নতুন নতুন বিনিয়োগ হবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের, ফলে দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন হবে। আজ শুক্রবার বাজেট পরবর্তী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক ব্যাখ্যা করার পাশাপাশি সরকারের আয় বাড়ানোর পদ্ধতি এবং পদক্ষেপগুলোও তুলে ধরে। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আগামী 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট জাতীয় সংসদে পেশ করেন। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে দেশের অর্থনীতি প্রথমে কিছুটা হোঁচট খেলেও আমরা এটি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে আমরা অর্থনীতির ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছি, আমাদের অর্থনীতি এখন এগিয়ে চলেছে। মন্ত্রী বলেন, বাজেটে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে জোর দিতে গিয়ে বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। ওদিকে বিরোধী দল বিএনপি বলেছে, বাজেটের নামে জনগণের সাথে ভাওতাবাজি করেছে সরকার। আজ শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্পষ্টভাবে মানুষের জীবন জীবিকার কথা মাথায় না রেখে কেবলমাত্র অর্থনীতি নানাপত্র বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের বাজেট সংকটকালে সময় উপযোগী ও মানবিক বাজেট।
সকল স্তরের সর্বপর্যায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতা বাড়িয়ে এই বাজেটটি করা হয়েছে।
এদিকে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের জন্য এবারও সরকার দুটি সুখবর দিয়েছে। এবারের বাজেটে রেমিটেন্সের উপরে 2% হারে প্রণোদনা দেবার প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রবাসী কর্মীদের বীমা সুবিধার আওতাও আনা হবে। গতকাল 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করে অর্থমন্ত্রী আওয়ামা মুস্তফা কামাল জানিয়েছেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাজনিত কারণে রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আমরা যখন অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি, তখন প্রবাসীদের আয়ের এই অভাবনীয় সাফল্য আমাদেরকে স্বস্তির মধ্যে রেখেছে।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী পালিত, ভাষণ দিলেন সর্বোচ্চ নেতা। ইরানের উপর আমেরিকার আরোপ করার সমস্ত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলেছে চীন। বাংলাদেশে আবার বেড়েছে করোনা ভাইরাসের মৃত্যু, গত 24 ঘন্টায় মারা গেছে 34 জন। এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় 6টি সাবমেরিন তৈরির অনুমতি দিয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶